ہے مدینہ مسافر ہمیں چھیڑے جیونا.
الحمدللہ رب العالمین، صلاة والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ. الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. انوشتان مدینار مسافر سپتاہ گڑے آج کے ہمرا اپستھت ہوئے اپنادر خدمتے. دورے بن کاچے جارائی ہمادر کے دیکھتے پاچھین سکل کے جانائی انوشتانے স্বাগতম। মদিনার মুসাফির অনুষ্ঠানে শুরুতেই আমরা তেলাওয়াত শ্রবণ করে থাকি। আসুন আমরা কারী সাহেবের কাছে যাব, তেলাওয়াত শ্রবণ করে নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এখন কোরআনে পাকের তেলাওয়াত করব। তো আসনের পূর্বে আমরা নিয়ত করে নেই, আমি নিয়ত করছি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.
ما شاء الله তেলাওয়াত আমরা শ্রবণ করে নিয়েছি। আমরা দরুদ পাকের ফজিলত জেনে নেই। আমির আল সুন্নাহ দামত বরকাতুন আলিয়া লিখিত একটি কিতাব, আর সেখানে রসুলের 130টি ঘটনা। এর এক নম্বর পৃষ্ঠার মধ্যে জামউল জওয়ামি ষষ্ঠ খণ্ড থেকে একটি হাদিস পাক নকল করেছেন যে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, শাহেনশাহ নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন ফেরেশতারা সেই দুরূদ নিয়ে উপরে উঠে এবং আল্লাহ তাআলা দরবারে পৌঁছে দেয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই দুরূদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও, দুরূদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে। আর এই অবস্থা দেখে তার অর্থাৎ সেই বিশেষ বান্দাটির চক্ষুদয় শীতল হতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠান মদিনার মুসাফির এর মধ্যে তেলাওয়াত আমরা শ্রবণ করে নিয়েছি, আমরা কালাম শ্রবণ করব। আজকের বিষয় একটা আমরা নিয়েছি, যেহেতু মদিনার মুসাফির, আর এই মদিনার মুসাফির যারা হয়ে থাকে তাদের সফরটা মুবারক সফর হয়ে থাকে। তো আজকের বিষয় আমাদের মুবারক সফর। অনেক সফর আমরা করে থাকি, গ্রাম থেকে শহরে সফর করে থাকি, শহর থেকে গ্রামে সফর করে থাকি, কেউ স্বদেশ থেকে বিদেশে সফর করে থাকি, কেউ বা আবার বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সময়ে আমরা সফর করে থাকি। কিন্তু মুবারক সফর যখন হয়, আল্লাহ আকবার, আমাদের সফর যখন মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে হয়, আমাদের সফর যখন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে হয়, তখন এই সফরটা আসলেই মুবারক সফর হয়ে যায়। আর আজকের বিষয় মুবারক সফর। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় মুখ, আমাদের জহিরুল ইসলাম ভাই এবং আমাদের ওস্তাদ সাহেব মাওলানা মাসুদ ভাই। ইনশাআল্লাহ তাআলা এদের কাছ থেকে আমরা বিশেষ বিশেষ মাদানী ফুল আজকে শ্রবণ করব। এবং সাথে আমাদের রয়েছে প্রিয় নাথ খা, আমাদের রাশেদ ভাই এবং শোয়েব ভাই, সুন্দর সুন্দর কালাম আমাদেরকে শোনাবে। মদিনার যাতে ধ্যান ও খেয়াল আমাদের মাঝে চলে আসে, প্রেম আমাদের মাঝে চলে আসে, কেননা মদিনার প্রেম, মদিনার ধ্যান ও খেয়াল যার মধ্যে থাকবে তার ঈমান সতেজ হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা কালাম শ্রবণ করি। আমাদেরকে কে আগে শোনাবে, রাশেদ ভাই না শোয়েব ভাই? কালাম কে শোনাবে? মাশাআল্লাহ, রাশেদ ভাই ইশার করে দিয়েছেন, শোয়েব ভাই কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আসুন সংক্ষিপ্ত কালাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রাণ পেশনা ভেরা, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালোভাবে নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন দরুদ পাক পাঠ করে নিই।
সুললে আলা রাসূলিনা, সুললে আলা মুহাম্মাদিন, সুললে আলা শাফিইনা, সুললে আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আমি মদিনাতে যাব, আজ না হে তো কাল যাব, আমি মদিনাতে যাব, মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় নবী আমাদের ডাকিবেন, দয়াল নবী আমাদের ডাকিবেন, আজ না হয় তো কাল যাব। সুললে আলা রাসূলিনা, সুললে আলা মুহাম্মাদিন।
বাণী দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নতের লিখিত একটি কালামের বাংলা আমরা সকলে মিলে পাঠ করবো ইনশাআল্লাহ।
হজ করার শোভাগ্য আবরদান করো মোরে ইয়া রাসূল, হজ করার শোভাগ্য আবরদান করো মোরে ইয়া রাসূল, মদিনায় যাওয়ার অনুমতি করো দান ইয়া রাসূল, হজ করার শোভা گو آباردان کرو مورے یا رسول مدینہ جوار اونو موتی کرو دان یا رسول حاجر موشم ایش گیچے حاجرا پروستون جیتے حاجر موشم ایش گیچے حاجرا پروستون جیتے جے رو جنو ہائے کونو او پایا رسول آمر حاجر جنو ہائے کونو او پایا رسول حاج کرا شوبھا کو آباردان کرو مورے یا رسول چلے جاچے کافلار پور کافلا حاجر پرانے پیلا حاجر پانے آمی روئے گے لمجے ہائے جان رحمت یا رسول آمی روئے گے لمجے ہائے جان رحمت یا رسول جو دی مور بھاگو دورو تو لکھا تھا کہ یا نبی جو دی مور بھاگے دورو تو لکھا تھا کہ یا نبی تو مر میرا ہو جینو کادائی مور شادایا رسول تو مر میرا ہو جینو کادائی مور شادایا رسول دو ہی سیتی کو عمر عثمان رہے دار حضور دو ہی سیتی کو عمر عثمان رہے دار حضور مدینار بیرو ہو آما کے کرو دان یا رسول حاج قرار شوبھا کو آباردان کرو مورے یا رسول مدینہ جوار اونو موتی کرو دان یا رسول
আমরাও একদিন যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন, পীর মুর্শিদের ওসিলাতে আমরাও একদিন এই হজের সফরে যাব, মুবারক সফর আমাদেরও হবে ইনশাআল্লাহ তাআলা। জহির ভাই, এই বছর তো আপনিও আপনার মুবারক সফর হতে যাচ্ছে,
আল্লাহ যদি কবুল করেন
ইনশাআল্লাহ তাআলা। আসলে মুবারক সফর আমাদের আজকের বিষয়। মুবারক সফরের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা অনেকেই আমাদের এলাকা থেকে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে, অথবা আমার বংশ থেকে, অথবা আমার বাবা ভাই আত্মীয় স্বজন অনেকেই যাচ্ছেন কিন্তু হজ ব্রত পালন করার জন্য, এবং হজ শেষ করে অনেকেই আবার মদিনায় চলে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই চলে যাবেন মদিনা, মদিনার মুসাফির হবেন। তো যেহেতু আপনার মুমিনদের যে মারকাজ তা হচ্ছে মদিনায় মুনাওয়ারা, সেজন্যই অনুষ্ঠান নামও রাখা হয়েছে মদিনার মুসাফির। তো এই মুবারক সফর আপনি বারবার করেছেন মাশাআল্লাহ, এই সফরটা আসলে আদৌ হওয়া উচিত কেমন? মুবারক সফর তো মুবারক সফর, কিন্তু মুবারক কিভাবে হবে?
আসলে এই যে বিষয়টা বললেন, এরকম এই প্রাসঙ্গিক একটি ঘটনা যে আমার আকা আলা হযরত আজিমুল বরকাত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুল্লাহ, তিনি যখন দ্বিতীয়বার হজের সফরে যান, যখন তিনার রহমতুল্লাহ তাআলার হজের কার্যক্রম শেষ হয়, মদিনা পাকে যাওয়ার সময় হন, তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রচুর মানে খুবই কঠিন অসুস্থ হয়ে যায় যে উঠতে পারছিলেন না, কিন্তু মদিনা পাকের মদিনার আশি আর মদিনা পাকের দিকে যাবে না এটা কেমন না, সকল উলামাইকেরা মুফতিয়ানি এজাম তাকে বুঝাতে লাগলো যে না আপনার এই কন্ডিশন, শারীরিক যে অবস্থান সিচুয়েশন, জি আপনি মদিনা পাকে এই অবস্থায় যাবেন না। তখন আলা হযরত আজিমুল বরকাত রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, যদি সত্যি জিজ্ঞাসা করেন তবে হাজিরি অর্থাৎ হজের মূল উদ্দেশ্য তো মদিনা পাকের জিয়ারতি, এবং আল্লাহ হযরত রহমাতুল্লাহ পরবর্তীতে তিনি বলেন যখন তার অবস্থা প্রতিকূলতার কারণে উলামায়ে কেরাম বাধা বৃদ্ধি পেতে লাগলো, বাধা দিতে লাগলেন বারবার, তখন আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি সরকার দুআলাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে করিমা, যে ব্যক্তি হজ করলো অথচ আমার জিয়ারত করলো না সে আমার প্রতি জুলুম করলো, হাদিসে মুবারাকা এটা ইরশাদ করলেন বললেন। অতঃপর আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দৃষ্টিতে হাদিস শরীফটির মর্ম এই নয় যে জীবনে যতবারই হজ করবে জিয়ারত কেবল একবারই যথেষ্ট, বরং প্রতি হজে জিয়ারত করা আবশ্যক। এবার আপনারা দোয়া করুন যে আমি যেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে যেতে পারি, রওজা শরীফের নজর পড়ে যাক যদিও বা মৃত্যু চলে আসে।
আল্লাহ 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 ইশক দেখেন, সুবহানাল্লাহ বিহামদিহি,
শরীয়ত অনুমতি দেয় যখন অসুস্থ মানুষ, কিন্তু ইশক আর ভালোবাসা, আসলে আলফেসানি ভাই ভালোবাসাই কিন্তু মানুষকে অনেক উপরে নিয়ে যায়,
নিয়ে যায়
ভালোবাসার কারণেই এই সকল সৃষ্টি আমরা দেখতে পাই। ভালোবাসাই কারণ ভালো ইমানের মূলই হচ্ছে ভালোবাসা। হাদিসে পাক হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছু যদি আমাকে ভালো না বাসো। আমার আল্লাহ আকা আল্লাহ রহমাতুল্লাহ তাআলাই তার ভালোবাসার সে বহির প্রকাশ ঘটিয়েছেন ওই ঘটনার মাধ্যমে।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ হযরত রহমাতুল্লাহ সহ অসংখ্য বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহিল মুবিন যখন এই তেবার এই পবিত্র সফরে রওনার বিষয় যে কিতাবের মধ্যে লিখেছে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যে যখন আমরা মদিনা পাকের দিকে সফর করব আমাদের চিন্তা এবং দৃষ্টি এটা যেন এক থাকে, কারণ আমাদের চিন্তাটা একরকম থাকে, দৃষ্টিটা আরেক, না এটা উভয়টা যেন
সেম থাকে,
সেম থাকে পবিত্রতার সাথে,
সকল কিছু খুশি এবং খুশির সাথে, বিনয়ের সাথে যাতে করে আমরা হাজির দিই মাশাআল্লাহ।
কারণ ওই জমিনের দিকে আমরা যাচ্ছি, ওই পবিত্র ভূমির দিকে যাচ্ছি, মদিনা পাক, সুবহানাল্লাহ, যেখানে দোজাহানের মালিক ও মুখতার হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আর মদিনা পাকের প্রবেশের ব্যাপারেও কিন্তু হাদিসে পাকে এসেছে, সরকার দলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর সাল্লামের যে বৈশিষ্ট্য ছিল, তিনার যে আদত মুবারক ছিল, যখন সরকার দলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপু মদিনা পাক থেকে বের হতেন না, তো আবার যখন ফিরে আসতেন মদিনা শরীফে, সাহাবাই কেরাম আলিম রিদওয়ান হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে সরকার দলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাছাকাছি পৌঁছতেন, তার বাহনের গতিকে বাড়িয়ে দিতেন, কিসের আকর্ষণে যেন আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে আরো দ্রুত গতিতে, প্রবাহমান গতিতে তিনি অগ্রসর হতেন মদিনা পাকের টানে। তাবুকের যুদ্ধে কিছু সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ান যেতে পারেননি প্রয়োজনে, জরুরতে শরীয়তের বিধান, শরীয়তের অনুমতিক্রমে। তো যখন সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ান আসছিলেন, ওই সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ানরা যারা ছিল মদিনা পাকে, তারা গিয়েও তাদের সাথে মোলাকাত করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির ছিলেন। তো ধুলিবালি যেহেতু কাফেলা আসতেছে, ঘোড়া উট কাফেলা, তারাও গিয়েছেন, স্বাভাবিক ধুলা উড়াটাই
স্বাভাবিক,
লোকের স্বাভাবিক। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলা উঠতেছে,
মুখে নাকে কাপড় দিয়ে
কাপড় দিলেন, এটাই স্বাভাবিক বিষয়,
ধুলা উড়লে সমস্যা থাকতে পারে, নাকে সমস্যাও থাকতে পারে,
সমস্যাও থাকতে পারে, কিন্তু সুবহানাল্লাহ মদিনা পাকের বৈশিষ্ট্য কি, সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার সারাংশ হচ্ছে এই, তুমি এটাকে সরিয়ে ফেলো, কেননা মদিনা পাকের ধুলির মাঝে সকল রোগের ঔষধ রয়েছে।
আল্লাহ আকবার, এজন্য খাকে শিফা বলা হয়েছে, যে খাক মানে মাটি, এই মাটির মধ্যে শিফা রয়েছে মাশাআল্লাহ। খুব সুন্দরভাবে আমাদেরকে দয়ের বই অনেক কিছু বললেন, আমরা আরো কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আসবো। আমাদের মাসুদ ভাই রয়েছেন, আজকের বিষয় মুবারক সফর মাসুদ ভাই।
মাশাআল্লাহ, মারহাবা। সফর তো আমরা করে দুনিয়াতে আসছি, সফর দিয়ে দুনিয়াতে আমাদের যাত্রা শুরু, দুনিয়াতে অনেক ট্রাভেল করছি ইনশাআল্লাহ। সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিবেন তো মদিনাতে ওর মধ্যে ইনশাআল্লাহ হাজির হয়ে যাবেন
ইনশাআল্লাহ।
আর এরই ধারায় যেন আমরা আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল বাকি হয়ে যেন মাকাম মাহশার আমরা হাজির দিতে পারি,
আমিন।
বাপু আরজ করার এটাই ছিল যে সফর তো আমরা করে দুনিয়াতে আসছি, সফর এটা আমাদের জীবনের সাথে একদম আরেক যেটা লাজিম মলজুম আবশ্যকীয় একটা ব্যাপার, সফর করতেই হবে, চাই এটা আপনি আনন্দে করেন, চাই বরকতময় হোক, অথবা আপনি বাধ্যগতভাবে এটা করেন। তো সফরের কথা তো যেটা মদিনা তৈয়বার সফরের কথা বলছেন, এটা কোরআনে পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলি সাল্লাল্লাহু আলাইহি দরবারে যাওয়ার জন্য আমরা যারা আত্মার উপরে জুলুম করেছে, গুনাহ করে, আমাদেরকে হুকুম দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলি সাল্লাল্লাহু আলাইহি দরবারে যাওয়ার জন্য এবং ওনার সুপারিশ নেয়ার জন্য, উনি সুপারিশ করে দিবেন তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যে কোরআনে পাকের মধ্যে আমরা জালিমদের ব্যাপারে, অর্থাৎ আমরা যারা গুনাহগার,
জি জি,
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, জি মাশাআল্লাহ, যে কোরআনে পাকের পাঁচ নম্বর পারার সূরা নিসার মধ্যে আয়াত নম্বর 64 মধ্যে ইরশাদ হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা।
সুবহানাল্লাহ,
কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে।
আর রসুল কেন সুপারিশ করবে না? আল্লাহ হুজুর বলেন, ওহা কে আজুদ করম হে সাহেবত হা তেরা নহি সুনতা হি নহি মাঙ্গনে ওয়ালা
তেরা।
মানে এটা এমন একটা দরবার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা দরবার যে দরবারে না বলতে জিনিস নেই, না শব্দ নাই। তো যেই হই না কেন, আমরা যত গুনাগারই হই না কেন, বাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে ইন্তেজা তো পেশ করি, গিয়ে তো সুপারিশ তো আমরা চাই, ইয়া রাসূলুল্লাহ তো আপনার দরবারে হাজির গোলাম বলেই তো সহি। এরপরে দেখা যাবে কি অবস্থা হয়। জি,
নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হওয়ার জন্য, আমরা গুনাহগার ওখানে যাব, তো আমাদের গুনাহের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
জি,
এটা যদিও নজুলটা নাজিল হওয়াটা বিশেষ ব্যক্তির উপর খাস ছিল।
আচ্ছা আচ্ছা,
তো উলুমুল কোরআনের একটা ধারা এটা রয়েছে, উসুল এটা রয়েছে যে যদিও নজুলটা খাস হয়, অবতীর্ণ হওয়াটা বিশেষ ব্যক্তির জন্য হয়, কিন্তু এটার হুকুমটা আম হয়, ব্যাপক হয়। এটা কিয়ামত পর্যন্ত
উসুল
উসুল যেভাবে আপনি বাংলা বাংলা ব্যাকরণের ধারা মতো চলে, ইংলিশ ইংলিশ গ্রামারের ধারা মতো চলে, তা আমার আপনার ধারা মতো চলবে না। আমি যেটা বুঝেছি সেই হিসেবে চলবে, রুলস অনুযায়ী চলবে। তো কোরআনে পাক বোঝার জন্য উলুমুল কোরআন শর্ত, এটা উসুলুল কোরআন বলেন, কোরআন বোঝার একটা মাপকাঠি, এটা একটা ধারা হচ্ছে। এটা যদিও আপনার ব্যক্তির উপর, একজন ব্যক্তির উপর এটা নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুমটা কিয়ামত পর্যন্ত ব্যাপক
সকলের জন্য,
আমরা প্রত্যেক গোলামদের জন্য, রাসূলের গোলামদের জন্য হুকুমটা আম হয়ে গেল ব্যাপক, যে আমরা কিয়ামত পর্যন্ত যেতে থাকবো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে সুপারিশ করবেন, আমাদের মাফ হতে থাকবে। আর একটা জিনিস হচ্ছে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওদিকে হিজরত করার জন্য বলেছেন, যেভাবে প্রত্যেক কিতাবের শুরুতেই হাদিসটা এনে থাকে, নিয়তের হাদিস যেটা আমরা বলি, এটার পরক্ষণে যেটা আমরা দেখি যে মান হাজারা ইলাল্লাহি ওয়া রাসূল, যে আল্লাহ এবং রসুলের প্রতি হিজরত করবে, বর্ণিত হচ্ছে যে আল্লাহ তার রসুলের জন্য সফর করবে। দেখেন সফর করছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে, কেন? রসুল পাক সাল্লাম মদিনায়, তখন রসুল পাক সাল্লাম যখন মদিনায় হিজরত করার হুকুম দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে, তখন কেউ যদি খানে কাবায় এক মুহূর্ত অপেক্ষা করে তার জন্য এটা গুনাহের কারণ। কেন? ওখানে রসুল নাই, ওখানে সে ইবাদত করছে, ইবাদত কবুল হচ্ছে না। ইবাদত করতে হবে মদিনায় গিয়ে রসুলের পিছনে। রসুল যখন কিবলা আল্লাহ তাআলার হুকুমে চেঞ্জ করে দিয়েছেন, তখন কেউ যদি খানায় কাবার দিকে নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। তখন আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আকসার দিকে নামাজ পড়ছেন, আবার যখন মসজিদ আকসা থেকে যখন খানায় কাবার দিকে ফিরে গেছেন, তখন আকসার দিকে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ খানে কাবার দিকে খানে কাবার দিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের অনুসরণ অনুকরণ করা আমাদের উপর ফরজ, তা আল্লাহ তাআলার হুকুম। তাই এই হাদিসে ভাগ থেকে আমরা এটা বুঝি যে আল্লাহর দিকে হিজরত করা, শুধু মসজিদের দিকে হিজরত করা, অর্থাৎ যাওয়া সফর করা, এটাই এটার বৈধতা শুধু হাদিসে ভাগের মধ্যে নয়, এই নিয়তের হাদিস আমরা সবাই পড়ি, কিতাবের মধ্যে আছে যে আল্লাহ এবং রসুল শব্দ দুটোটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ফমান হাজারা ইলাল্লাহি ওয়া রাসূল কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূল, তার হিজরত আল্লাহ এবং রসুলের দিকে ধরে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ মদিনার সফর এটা কোরআন ও হাদিসের থেকে আমরা শিখি, আমাদেরকে অবশ্যই মদিনার মুসাফির হতে হবে এবং বরকতময় সফর।
এবং এই যে হাদিস যেটা আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যেটা বর্ণনা করেছেন যে যে ব্যক্তি হজ করলো কিন্তু হুজুর ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি হজ আদায় করলো কিন্তু
জিয়ারত করলো,
আমার জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো, সে উম্মতি কেমন?
আল্লাহ,
সে কি উম্মত হতে পারে যে নবীর প্রতি জুলুম করে?
আল্লাহ লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আল্লাহ।
হায় হায়,
আল্লাহ।
তো আমাদের সকলের আসলে আলফেসানি বাবু, আমার তো মনে হয় না পৃথিবীতে এমন একজন মুসলমান আছে যে মদিনা পাকে যেতে চায় না। মুসলমান কিভাবে? যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই যে তিনার মাঝে নেই,
যার দয়ায় আজকে সবকিছু পেয়েছি,
যার দয়ায়, যার সাথে যিনি আমাকে আল্লাহ চিনিয়েছেন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমি সৃষ্টি হয়েছি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম পেয়েছি, তো তাকে যদি আমি মহব্বত না করি
এটা তো জহির ভাই, আমরা যেটা কিতাব প্রত্যেক জায়গায় পড়ানো হয়, এটা তালিম মুতালিম কিতাব, এটা মাশাআল্লাহ, এটা ইলমে দ্বীনের ফজিলতের উপর কিতাব।
আচ্ছা,
বলা হচ্ছে কোন উস্তাদ কাউকে ইলমে দ্বীন শিখিয়েছে, তো উস্তাদ এক জায়গার মধ্যে বসবাস করে, তো ওখানে উস্তাদ অসুস্থ হলেন বা যেটাই হোক না কেন, কোন ছাত্র ওখানে সফর করে গিয়েছে, উস্তাদকে দেখে নাই সে, অর্থাৎ সে কাজে গিয়েছে কিন্তু উস্তাদের জিয়ারত করে আসে নাই। তো বলা হচ্ছে এটা একটা ঘটনার প্রেক্ষিতে আসছে, তার ইলম থেকে আল্লাহ তাআলা দ্বীনের ফায়দা নিবে না, সে ইলমের নূর থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তো একটা উস্তাদ এবং শাগরিদের মাঝে সম্পর্কে, এই ইলমে দ্বীনের সম্পর্কের কারণে যদি এত বড় ধিক্কার থাকে, তাহলে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় আমাদের সৃজন, যার রহমতের কারণে আজকে আমাদের নিঃশ্বাস বাকি আছে, আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ আলামিন,
সবকিছুতে আমরা রয়েছি,
মাশাআল্লাহ। বাপু মাশাআল্লাহ,
দর্শকদের কিছুই রয়েছে, আমরা একটু শুনে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে কানেক্টেড রয়েছে। চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, মদিনার মুসাফির অনুষ্ঠান আমরা দেখি, মানে এলান হয়ে গেছে জহির ভাই যাচ্ছেন হজে, দোয়ার পায়গাম চলে আসতেছে, দোয়া করার জন্য বলছেন অনেকেই, মক্কা মদিনায় গিয়ে আমরা যেন হজে যেতে পারি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে সালাম পৌঁছে দেওয়ারও আবেদন জানিয়েছেন আর কি। তো ইনশাআল্লাহ তাআলা জহির ভাইয়ের নিকট এই আবেদন থাকবে, যাতে করে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের এই যে ইলতেজা, এটা যাতে আপনি কবুল করেন। রাশেদ ভাই থেকে আমরা মদিনা বহুদূরে নাজির রসুল শুনতে চাচ্ছি, লাইভ দেখছেন, চাটখিল নোয়াখালী থেকে আমাদেরকে এসএমএস করেছেন, মাশাআল্লাহ। কিছু কলস আমরা অনুষ্ঠানের মধ্যে শরিক করতে চাচ্ছি, যে কিছু কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ সাইফুল আসগর বলছিলাম, ঢাকা কেরানীগঞ্জ থেকে। মদিনা মুসাফির অনুষ্ঠানটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। অনুষ্ঠানটি খুব সুন্দর একটি অনুষ্ঠান, প্রতি সপ্তাহে আমি অনুষ্ঠানটি দেখে থাকি। নাথ ইসলাম ভাইয়ের কাছে একটা আরজি ছিল, সেটা হচ্ছে আমি একটি নাচ শুনতে চাচ্ছিলাম, কি যে মহান তোমার দরবার রাসূলে আরামে। নাথ ইসলাম ভাই যদি দয়া করে নাটটি শোনাতেন তাহলে খুব ভালো হতো।
শোনানো হবে ইনশাল্লাহ, সাথে থাকুন।
শুনেই ফেললাম কিছু অংশ।
জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ তারিক রেজা আত্তারি, ঢাকা থেকে বলতেছি। অনুষ্ঠান মদিনার মুসাফির দেখতে অনেক ভালো লাগতেছে, তো নাথকা ইসলাম ভাইয়ের কাছে আমার আরজ যে একটু আমাকে নাচ শোনাই দেন।
নাথ শরীফ শুনতে যাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা, নাথ শরীফ শুনবো। জহির ভাই, আমরা চাচ্ছিলাম রাশেদ ভাই, শোয়েব ভাই নাথ শরীফ গুলো বের করে রাখেন, দুইটা নাথ শরীফের ই আসছে। সোশ্যাল মিডিয়াতে অনেকে দোয়া চাচ্ছে, অনেকে অনেক ই করতেছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন সৈয়দ মোহাম্মদ কমরউদ্দিন ভাই, আরো অনেকে আমাদেরকে দোয়ার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা। সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার মুসাফির বানিয়ে দিক, হজ নসিব করুক, বারবার হজ নসিব করুক, মদিনা জিয়ারাতে তৌফিক দান করুক,
আমিন।
মূলত এই মুবারক সফর যখন আমাদের কাছে চলে আসবে, যে আমি এখন মুবারক সফরে যাচ্ছি, হজ ব্রত পালন করার উদ্দেশ্যে যাই অথবা উমরা পালন করার উদ্দেশ্যে যাই অথবা মদিনা মুনাওয়ারা সফরে যাই, তখন আমাদের অ্যাকচুয়াল ভাবে যারা বাংলাদেশে আমরা রয়েছি, তো আমাদের কি ধরনের প্রস্তুতি এবং কি ধরনের মন মাইন্ড নিয়ে ওখানে যাওয়া উচিত, এই ধরনের কিছু দিক নির্দেশনা যদি আমাদেরকে দেন।
যেহেতু উমরা হোক কিংবা হজ, এটা আমরা সরাসরি নিজেরা ডিলিং করতে পারি না, গভর্নমেন্টের পক্ষ থেকে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে দায়িত্ব রয়েছে। ট্রাভেল এজেন্সির মাধ্যমে সকল কার্যক্রমগুলো আমাদের পালন করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে সকল ব্যাপারগুলো, যে যারা বিজনেস করছে তারা তাদের অবস্থানে, কিন্তু আমাদেরকে এই খেয়ালটা রাখতে হবে, আমি কিন্তু দুনিয়াবি কোন বিজনেসের মতো, ট্রাভেলিং এর মতো, সফরের মতো কিন্তু আমি এই সফরে যাচ্ছি না, বরং এই সফরটা আমার ব্যতিক্রম। বিদায় অন্য জায়গাতে যখন আমরা সফর করি, সেই জায়গাতে গিয়ে হয়তো আমরা বিভিন্ন ধরনের শব্দ চয়ন করে থাকি, চিন্তা চেতনা করে থাকি, কিন্তু আমি মাদানী চ্যানেল দর্শক বৃন্দকে অনুরোধ জানাবো, যারা হজ করার উদ্দেশ্যে, উমরা করার উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমার পানে মদিনার টানে ছুটে চলি, আমরা যেন ওই অন্যান্য সফরের মতো এখানে এই আচার ব্যাপারগুলো না করি। তাদেরকে রাষ্ট্রের প্রধান আমাকে বলেছে,
জি,
তো রাষ্ট্রের প্রধান এর মেহমান, এই জন্য আমি তাকে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মেহমানদারি করছি। আর যিনি সকল জাহানের খালিক ও মালিক আল্লাহ, তার মেহমান হচ্ছে হাজি সাহেবান, মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাব্বারা জাইরিনগণ, জিয়ারতকারীগণ, তো যাদের মাধ্যমে যাচ্ছে তাদের উচিত হবে মহান খালিক ও মালিকের মেহমানের প্রতি যেন আমরা সর্বোচ্চ দৃষ্টি দিয়ে
দৃষ্টি রাখি
রাখি। এরই পাশাপাশি আমরা যারা যাচ্ছি, যারা হজ উমরা করার জন্য যাচ্ছি, আমরা যেন আমাদের মানসিকতাকে নরম করে নেই,
নরম করে নেই,
চিন্তা চেতনাকে সফট করে নেই, আমরা প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, কারণ আমি এখানে তো বিলাসিতার জন্য যাচ্ছি না।
আসলে জহির ভাই, এখানে একটা কথা, যদি আমরা সবসময় যারা যাচ্ছি হজ ব্রত পালন করে যারা যাচ্ছি, অথবা এই মুহূর্তে আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন, অথবা কেউ গিয়েছেন তার আত্মীয় স্বজন দেখতে পাচ্ছেন, তারাও ফোন করে যদি বলে দেয় এই মাদানী ফুলটা, তা হচ্ছে গিয়ে আমি ঘরে আলিশান ভাবে থেকেছি, খেয়েছি, আমার কাছে কোনো লোকজন থাকতো না, যেদিকে যাচ্ছি আমি একাই যাচ্ছি, সকল জায়গায় ফাঁকা, এখন সেই জিনিসটা যদি আমি ওখানে চাই সেটা কি হবে? নিশ্চয়ই ওখানে একটা রুমের মধ্যে 10-20 জন থাকতে হবে।
শুধু তাই না, বাস্তবিক অবস্থা হচ্ছে এই, অন্য জায়গার যে হোটেল ম্যানেজমেন্ট এবং ওই জায়গার হোটেল ম্যানেজমেন্টের মধ্যেও পার্থক্য।
আচ্ছা,
আপনি একই দামের 5-star কে মেনটেন করবেন, বাট সেখানে ওই কোয়ালিটি আপনি পাবেন না, কারণ ওখানে যথেষ্ট পরিমাণ লোক, পৃথিবীর এমন কোন শহর আছে এই টাইমের মধ্যে এত লোক একত্রিত হয়,
একত্রিত হয় 15-20 লক্ষ লোক,
প্রায় 30 লাখ লোক কমবেশ
একত্রিত হচ্ছে, ওখানে তো একটু কম বেশি হওয়াটা স্বাভাবিক, আপনার শরীরে ধাক্কা লাগবে, কেউ ধাক্কা দিবে, তো মন খারাপ করার এই নাই। হাদিস শরীফ আমি পড়ছিলাম আপনার আমিনুল সুন্নাত লিখেছেন ১৩০ একাদের মধ্যে, যে ওখানকার গরম যে সহ্য করবে, মানে মক্কা শরীফের মদিনা শরীফের যে গরম, এই গরম যে সহ্য করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গরম থেকে মুক্তি দান করবে।
এবং কিতাবের মধ্যে এটা আসছে হজের সফরের মধ্যে, হজে যখন যেতে থাকে হজে আরাফা মুজদালিফা ইত্যাদি জায়গাতে, কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা সেখানে অবতীর্ণ হন এবং মানুষের সুরত নিয়ে হাজি সাহেবদেরকে পরীক্ষা করে থাকেন।
আল্লাহ আল্লাহ।
তো একজন মানুষের সুরত নিয়ে যদি কেউ আমাকে সে ধাক্কা দিল বা কোনো কিছু লাগলো, আমি যদি সেই ফেরেশতাকে কি করলাম, প্রতিঘাত করে দিলাম, মাযাল্লা না
উত্তর বললাম,
খারাপ কথা বল,
ধৈর্য ধারণ করতে হবে।
এই জায়গাটাই তো পরীক্ষার জায়গা,
পরীক্ষার জায়গা,
আমি তো যাচ্ছি সেখানে পরীক্ষা দেওয়ার জন্য, আমাকে ক্ষমা করানোর জন্য। দেখুন বাপু, আমি মুজরিম, আমি অপরাধী, আমি আসামি, তা আমি যখন জজ সাহেবের দরবারে যাই, তার কাছে যাই, আমি কি খুব নিজেকে ফুলিয়ে আমি অমুক আমি তমুক এটা বলতে বলতে যাই না, বিনয়ের সাথে যাই, নিজেকে যতটুকু যে যাহাবো না, আমি অত্যন্ত অপরাধী, আমি নিজের অপরাধকে
অবশ্যই
গ্রহণ করছি, আমাকে ক্ষমা করে দিন। যে যত বিনয়ী হয় বিচারক তার প্রতি ততই
দয়াবান হয়,
আর যিনি বিচারকের বিচারক, যিনি সকল কিছুর মালিক, তার দরবারে আমরা যাচ্ছি, আমি
আমাদের কেমন হওয়া,
কেমন হওয়া চাই
এটা আমাদের বোঝা উচিত। ধরবি আমাদের সময়ও হাতে একেবারে শেষের দিকে আমরা চলে আসছি। আরেকটা বিষয় যেটা নাতখাতের কাছে যাব, আরেকটি অনুরোধ আসছে আপনার, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও শোনার জন্য বলা হয়েছে, এক দুই লাইন করে আমরা শুনবো। কিন্তু আরেকটা জিনিস যেটা, মদিনার সফর, মুবারক সফর, এই মুবারক সফরের মধ্যে আমরা যে কাজটা করে থাকি, এখন আমাদের আমলগুলো হচ্ছে গিয়ে সেলফি বাজ হয়ে গেছে, মোবাইল সাথে থাকে, আমরা তাওয়াব করছি সেলফি, তো পাথর মারছি সেলফি, তো জিয়ারাত করছি সেলফি, প্রত্যেকটা কাজে কাজে আমরা সেলফি তুলে এগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে থাকি। তো এরকম যাতে না হয়ে যায় যে পুরো সফরটাই আমাদের বেকার হয়ে যায়, পুরো সফর আমাদের গুনাহভরা সফর হয়ে যায়, এরকম যাতে না হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজিরি দেওয়ার জন্য আমরা যাচ্ছি, সেজন্য আমাদের সর্বঅবস্থায় যখন আমরা মক্কাতুল মুকাররমায় থাকব, তালবিয়া পাঠ করে থাকব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
ইহরাম পড়া,
এগুলো আমরা ইহরাম পড়ার পরে
কাবা শরীফ পৌঁছা পর্যন্ত, জিয়ারতের পূর্ব পর্যন্ত সবচেয়ে উত্তম তাজবি
হচ্ছে এটা,
এই তালবিয়ার কথা বলা,
তালবিয়ার কথা বলা। আর আমরা যখন মদিনা মুনাওয়ারা যাব তখন অবশ্যই দুরুদ শরীফ বেশি পাঠ করব, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, এগুলো আমরা পাঠ করে থাকব। তারপরে আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, এগুলো বেশি বেশি পাঠ করব, আল্লাহ যদি আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন নাতখার কাছে যাব, রাশিদ ভাই, শোয়েব ভাই, যেগুলো আসছে একটু একটু কালাম আমাদেরকে শুনিয়ে দিন।
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা যে দূরে, মদিনা যে দূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, সোনার মদিনায় মনের ব্যথা যাব বলে আমি রয়ে গেলাম বালাই সব ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় মদিনা যা দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা
بدکارے پروتی دیو
বলে দাতাকে তোমার মোলা
শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়াসসালাম সংক্ষিপ্ত ভাবে
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়াসসালাম আরে শেখ আজাদ মের তারো
আর আমাদের সাথে মাসুদ ভাই রয়েছেন, জহির ভাই রয়েছেন। মাসুদ ভাই, সময় তো একেবারে কম, কিছু মাদানি ফুল লাস্ট পর্যায়ে এসে।
আজকের বিষয় হচ্ছে মোবারক সফর।
জি,
তো সফর যার পক্ষ থেকে হয় এবং যেদিকে হয়, দুইটা প্রান্ত রয়েছে, এটা একটু দেখা দরকার। যখন আমরা দুনিয়াতে আসি তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান, কিন্তু পাঠান তো দুনিয়ার দিকে, আর সফরকারী আমরা।
জি,
আর মদিনার মুসাফির যখন আল্লাহ তাআলার হুকুমে সফর করছি, তো কোন দিকে করছি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আল্লাহ
রাব্বুল আলামিনের হুকুমে রাহমাতুল্লিল আলামিনের দিকে সফর করছে। যেহেতু হজের আহকামগুলো আসলে একটা নবীদের ওলীদের স্মৃতিকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য
নিদর্শন, এগুলো
নিদর্শনকে এটাই হচ্ছে যেগুলোকে শাইরুল্লাহ বলা হয় কোরআনে পাকের ভাষায়।
হজের আহকামগুলো দেখলেই বোঝা যায়।
জি জি, তো এটাই এটাকে ধরে রাখার জন্য আমাদের এগুলো বিধান। তো দেখতে হবে আমি কতই বরকতময় জায়গায় যাচ্ছি, কার দিকে যাচ্ছি, এগুলোকে যদি জেহেনের মধ্যে আমরা মন মানসিকতা যদি বসিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ যতই কষ্ট আসুক এবং যতই এদিক সেদিকের সিনারি আমার নজরে পড়ুক, আমার ধ্যান ধারণা শুধু মদিনা মদিনা আর আল্লাহ তাআলার দয়া লাভের দিকে থাকবে ইনশাআল্লাহ।
বেশ বেশ, জহির ভাই,
এই সকল হুজ্জাজে কেরাম হজের সফরে রওনা হবেন, আমি অনুরোধ জানাবো আবারও, সফর মানেই কষ্ট,
কষ্ট আজাবের টুকরা।
হ্যাঁ জি, আজাবের টুকরা বলা হয়েছে।
এবং যে এই আজাবের টুকরাকে মানে নিজের মধ্যে ধৈর্য ধারণ করলো তার ব্যাপারেও কিন্তু সুসংবাদ
রয়েছে।
ধৈর্য ধরতে হবে, সফর করতে হবে।
আমরা কোথায় যাচ্ছি,
কোথায় যাচ্ছি, যেখানে এক রাকাত নামাজ আদায় করলে 100,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাপু, মানে অনেক 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 দুঃখের বিষয়,
আল্লাহ
সেই পবিত্র জায়গাতে যাওয়ার পরেও মানুষ উদাসীনতার চাদর পরে ঘুরতে থাকে,
বাজারে ঘোরাফেরা করা, এদিক সেদিক যাওয়া,
গীবত করা, চুগুলখুরি, কুদৃষ্টি, কারণ সময়ই সময় সেখানে মোবাইল ফেসবুক মানে টোটাল।
মোট কথা, আমি দেশে ছিলাম, এখানে বসে ফোনে ফোন দিতে পারতো, সবাই কথা বলতাম, এখন ওখানে যাওয়ার দরুন তো ডিস্টেন্স হয়ে গেল অনেক, সরাসরি ফোন করতে পারে না, নেট ইউজ করা, ফেসবুক ইউজ করা, তো সোশ্যাল মিডিয়ায় থাকা।
অনুরোধ জানাবো, জীবনে আমাদের বারবার এমন সময় আসে না, এটা অনেক মূল্যবান। একবার সুবহানাল্লাহ পাঠ করি মক্কাতুল মুকাররমাতে 100,000
সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।
আবার মনে রাখবেন, গুনাহ 100,000 গুনাহ, একবার গীবত করা 100,000 গীবতের। এই মুবারক সফরটা যেন আমার নেকি দ্বারা পূর্ণ হয়, গুনাহ দ্বারা যেন পূর্ণ না
পূর্ণ না
এটাই আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে। অনেকে ভাববেন এটা আবার কিভাবে সম্ভব গুনাহ করা, কিন্তু সেখানে যাওয়ার পর এই খাবার নিয়ে রোম নিয়ে
আমাকে এরকম কেন দিল, এত টাকা কেন দিল,
এই গীবত মানে শুধু গীবত আর গীবত চলতে থাকে। তো আমি অনুরোধ জানাবো যে কোন অবস্থাতেই আমার জীবনের অত্যন্ত কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমি যাচ্ছি
হজে যাচ্ছি
হজে যাচ্ছি, অর্থ শ্রম মেধা সবকিছু আমি খরচ করছি, সেটা দিয়ে যেন আমি গুনাহ না কামাই। এই হবে সফরের মুবারক সফরের মূল চাবিকাঠি।
আরেকটা জিনিস আমি যেটা দর্শকদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার মাধ্যমে, তা হচ্ছে কি, অনেকগুলো হজ ফরজ হয়ে যায় না, টাকা পয়সা আছে অনেক, ব্যাংক ব্যালেন্সও আছে, মেয়ের বিয়ের জন্য 100,000 টাকা আমি ব্যাংকে জমিয়ে রাখলাম, মেয়ে বড় হচ্ছে তো ছেলের ভবিষ্যতের জন্য আমি এটা রাখলাম, কিন্তু হজ আমি আদায় করছি না, তো এক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে দর্শকদের জন্য?
আসলে আমার পরামর্শ না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমার উপর যখন হজ ফরজ হবে, হজ ফরজ কখন হয়,
কখন হবে,
আমি প্রাপ্ত বয়স্ক স্বাধীন, বর্তমানে গোলাম কেউ নাই, প্রাপ্ত বয়স্ক, এবং আমার পরিবার যদি থাকে আমার উপর ভরণ পোষণ করার, 1.5 মাস কমবেশ সময়ের খরচ যদি আমি বহন করতে পারি, এবং হজের যাতায়াতের যে খরচ বর্তমান সময়ে প্রায় কমবেশ 3.5 থেকে 4 লাখ টাকা
দরকার হয়,
এটা দরকার হয়, এটা যদি আমার কাছে থাকে এবং আমার পরিবারের 1.5 মাসের খরচ আমি বহন করতে পারি, আমি সুস্থ থাকি, তাহলে আমার উপর হজ
ফরজ।
আমার ছেলেকে বিয়ে দেওয়া,
মেয়েকে বিয়ে দেওয়া,
বিয়ে দিয়ে যাওয়া, ঘরকে তৈরি করে যাওয়া,
একটু দাড়ি পেকেনিক না,
বয়স হোক, এখনই হজ করলে পরে গুনাহ করলে কি হবে, এই সকল চিন্তা দ্বারা সবকিছু।
আমাদের একটা কনসেপ্ট থাকে, হজ করে আসলে তো আর গুনাহ করা যাবে না, তখন পরহেজগার মুত্তাকি হয়ে যেতে হবে, দাড়ি রাখতে হবে, নামাজি হতে হবে, তো লেবাস পোশাক পরতে হবে, হাদিসা বলবে সবাই, হাদিসা বাবার গুনাহ করে নাকি,
চিন্তা ঠিক,
এই চিন্তা ঠিক,
কিন্তু
হজ করলে যে একটা
শয়তান আমাকে কি করছে, ফরজ কাজ থেকে দূরে সরিয়ে রাখে,
দূরে সরিয়ে
রাখে। যদি আমি আমার উপর ফরজ হওয়ার পর যদি আমি হজকে আদায় না করি আর ওই অবস্থায় মৃত্যুর মুখে পতিত হই, কিংবা আমার উপর হজ ফরজ হয়েছে পরবর্তী বছর আমার কাছ থেকে অর্থ চলে গিয়েছে, আমার ফরজিয়ত কিন্তু বাতিল হয় নাই,
ফরজটা একবার হয়েছে,
হয়েছে,
এখন কর্জ করে হলেও যেতে হবে,
যেহেতু ফরজ হয়ে গিয়েছে।
যদি এবছর ইন্তেকাল করে তার জন্য কি
কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে ফরজ তরক করার কারণে?
আমির হোসেন দামাত বরকাতুল আলিয়া একটি কিতাব লিখেছেন, রফিকুল হারামাইন, এই কিতাবগুলো পড়ে আমাদের জ্ঞান অর্জন করা উচিত। এই হজের প্রথম প্রথমে আমরা কি করি, আমরা এই হুজুরের কাছে তার কাছে তার কাছে গিয়ে 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 ধর্ণা দেই, কিছু শিখি, কোথাও গিয়ে একটু হজ প্রশিক্ষণ নেই, অথবা হজ ক্যাম্পে আমরা চলে যাই। তো এই সীমিত সময়ের মধ্যে দর্শক বৃন্দ, আমরা যারাই যেতে ইচ্ছুক আমি বলবো, সীমিত সময়ের মধ্যে এগুলো হজের আহকাম শিখা এটা এতটা সহজ নয়,
অনেক কঠিন,
একটা কঠিন বিষয়। আপনার শারীরিক শক্তি দরকার, টাকা পয়সা দরকার হজ পালন করার জন্য, আর এই হজের দম ওয়াজিব হয়ে যাওয়া এটা অনেক বড় কঠিন কঠিন মুহূর্ত রয়েছে।
দেশের একটা ট্রেডিশন অবশ্য আলহামদুলিল্লাহ এখন কিছু চেঞ্জ হচ্ছে আল্লাহ তাআলার দয়াতে, যে বৃদ্ধ বয়সে হজে যায়,
হজে যায়,
60 ওভার হয়ে গেছে চলতে পারে না তার উপর। আরে ফরজ তো তখন হয়েছে যখন সে সামর্থ্যবান ছিল, এখন সে অসুস্থতার উপর তো ফরজ হয়েছে, এটা রয়ে গিয়েছে, করতে হবে। কিন্তু যখন আমার ফরজ এবং সামর্থ্য, কারণ হজকে বলা হয়েছে শারীরিক এবং আর্থিক এর সমন্বয় এবাদত। কিন্তু আজকে আমরা দেখা যায় বৃদ্ধ একেবারে যে চলতে পারে না তাকে আমরা হজে পাঠাই, সে যায় হজে। হ্যাঁ, যেহেতু যদি তার সামর্থ্য থাকা অবস্থায় ফরজ হয়ে থাকে তাহলে তার যেতে হবে। কিন্তু আমরা জানি এই সম্পর্কে আমাদের হয়তোবা পরিপূর্ণ জ্ঞানও নাই যে কার উপর হজ ফরজ, কার উপর হজ ফরজ না। আমাদের এলাকার মধ্যে গ্রামে একটা কনসেপ্ট আছে এরকম, মাসুদ ভাই, যে ছেলে বিদেশ গিয়েছে, তো দরিদ্র ছিল বাবা বা পরিবার, তো বিদেশ গিয়েছে, টাকা হয়েছে, এখন বৃদ্ধ একেবারে তাকে হজে পাঠাতে হবে, হজে পাঠায়। কিন্তু ছেলে কিন্তু কোটি কোটি টাকার মালিক, সে ছেলে হজ করতেছে না,
কারণ আমাদের কনসেপ্ট হচ্ছে বাবাকে ছাড়া মাকে ছাড়া আমি আমি হজ করলে মানুষ কি বল, মানুষ কি বলবে,
আর এদের আগে হজ করলে হবে না, এরকম
একটা কনসেপ্ট।
কিন্তু এটা সম্পূর্ণ ভুল।
হ্যাঁ, তার উপর ফরজ হয়েছে তিনি
বাবা মাকে হজ করানো, সৌভাগ্য, মারহাবা, এটা ফরজ না কিন্তু আদায় হলো। কিন্তু আপনার উপর যে ফরজ রয়েছে সে ফরজটা তো আগে আদায় করেন,
এরকমের না,
মা বাবা এরকম ধরে রাখে তো যে আমাকে ছাড়া আমার ছেলে কিভাবে হজ করবে, আমাদের করাতে হবে না।
এখানে আরেকটা জিনিস আমি যেহেতু আপনার কথার পৃষ্ঠে কথা চলে আসে, কোরবানির ক্ষেত্রে এই জিনিসগুলো হয়,
কোরবানি
আমাদের সামনে, কোরবানি যেহেতু দিলহাজ মাস কোরবানির মাস, আর হাজি সাহেবরাও কি কোরবানি করবেন, কোরবানির সিজন এরকমের, সন্তান মালিক, টাকা পয়সা মালিক, এখন বৃদ্ধ বাবা মা, এখন মায়ের নামে বাবার নামে কোরবানি না করলে আয় হায় হায় মানুষ কি বলবে, মা বাবার বাবার মন, মায়ের মন খারাপ হয়ে যাবে। কিন্তু শরিয়াত কিন্তু এটা ফয়সলা দিয়েছে যার ওয়াজিব যার উপর তিনি কোরবানি
করেন, যাদের উপর আগে ওয়াজিব আছে সেটা দেওয়ার পর
অতিরিক্ত হয়ে গেল। সেজন্য মূল কথা হচ্ছে যার উপর ফরজ হয়েছে তারই হজ পালন করা উচিত, আমরাও হজ পালন করবো ইনশাআল্লাহ,
করবো না কেন বাপু। হাদিসে পাকের মধ্যে আসছে সুবহানাল্লাহ, আমার প্রিয় আকা মাদানিয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি হজ আদায় করলো সে যেন এমন হলো যে আজই মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ আদায় করে ওই ব্যক্তি তার পরিবার পরিজন থেকে 400 ব্যক্তির শাফাত করতে পারবে।
আল্লাহ আল্লাহ।
হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ
করেন, শাফাত করবেন,
শাফাত করবেন, সুপারিশ করবেন,
সুপারিশ করবেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ হজ করে আসে তাদের বাড়িতে যাওয়ার পূর্বে তোমরা তার কাছ থেকে দোয়া চেয়ে নাও
40 দিন পর্যন্ত, একটা মানে দিক নির্দেশ দেওয়ার 40 তার
দোয়া। আমি যেটা পড়েছি যে বাড়িতে পৌঁছার পূর্বে তার কাছ থেকে দোয়া চেয়ে নাও, কেননা সে পবিত্র হয়ে এসেছে, গুনামুক্ত হয়ে এসেছে।
হাজি সাহেবদের উচিত, জহির ভাই আমি একটু উচিত মানে আরজ করব, তারা প্রথমে ঘরে না ঢুকে যেন আল্লাহ তাআলার ঘর অর্থাৎ এলাকার মসজিদে যেন প্রবেশ করে, সেখানে সবাই আসে, সবাইকে নিয়ে দোয়া করে, এবং সে এসে ওখানে যেন দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন।
জি, এটাও একটা নেক বান্দাদের বৈশিষ্ট্য, যে আমি শুধু নিজে উপকৃত হব না, আমার প্রতিবেশীকে, আমার আশেপাশে যারা আছে তাদেরকে উপকৃত করব। কারণ আমার উসিলাতে আল্লাহ তাআলা যদি অন্যকে মুক্তি দান করে আমারই ভাগ্য, আমারই সৌভাগ্যের বিষয়। এটা একটা ভালো মাদানী ফুল দিয়েছেন মাসুদ ভাই, এটা যেন যেই সকল হুজ্জাজে কেরাম যাচ্ছেন সফরে আপনাদের কাছে অনুরোধ, যে আপনারা যখন হজ করে বাড়িতে আসবেন, সরাসরি ঘরে না পৌঁছে এলাকার মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন, অনেক লোকদের সাথে একত্রিত হলেন, দোয়া করলেন, তাদের সেই সৌভাগ্যটা, দোয়ার সৌভাগ্যটা হয়ে গেল। যেন আমরা এই সকল বিষয়ের প্রতি খেয়াল রাখি এবং বারবার বারবার হজ মোবারক সফরে যারা বের হচ্ছেন আপনাদের কদমে একটাই অনুরোধ, এই হজের সফরে কারোর প্রতি রাগ করিয়েন না, রাগ করিয়েন না, কাউকে খারাপ, কারোর সাথে খারাপ আচরণ করিয়েন না। এখানে অনেক বাপু দেখা যায় অনেক খারাপ আচরণ হয়ে যায় সেখানে, আরব মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েও মানুষ উদাসীনতার চাদর পরে ঘুরতে থাকে। আমরা যেন সেই শয়তান আসওয়াসাতে পরে উদাসীনতার চাদর পরে না ঘুরি, বরং আল্লাহ তাআলার ইবাদতের মাঝে।
কিছু কল আমরা নিয়ে নিই, কিছু কল চলে এসেছে দর্শকদের, জি কল চালিয়ে দেন।
আমি সিরাজগঞ্জ থেকে বেলগুজিতে বলছি, হাজী মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানটা মদিনার মুসাফির, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা দেখতেছি, খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা, অত্যন্তিক সুখ সুন্দর লাগতেছে, এই জন্য ধন্যবাদ জানাইবার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজে দেখুন, অপরকে দেখে উৎসাহিত করুন। মদনী চ্যানেলের কাজই হচ্ছে এটা, নেকির দাওয়াত পৌঁছিয়ে দেয়া, কোনো ভালো কাজ, ভালো কথা আমি যেটা করতে চাচ্ছি আরেকজনের কাছে যাতে পৌঁছিয়ে দিই, মুমিন বান্দার বৈশিষ্ট্যই হচ্ছে এটা। তো মদনী চ্যানেল দেখতে থাকুন, নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত, যেখানে যেখানে মদনী চলছে সেখানে সেখানে আপনারা মদনী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিন, যেখানে চলছে না সেখানে আপনার মাধ্যমে চালানোর ব্যবস্থা করুন। নেক্সট,
আমার নাম মোহাম্মদ নূর ইসলাম। আমার একটা বাড়ি ছিল, আমি দুবাই থেকে ফোন করছি, এবার আপনারা ছিলেন দেখছি, আমার খুবই ভালো লাগছে, আমার জন্য তারা দোয়া করবে।
দুবাই থেকে আল্লাহ তাআলা যারাই প্রবাসী রয়েছেন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবল রাখুক, আবার আপনাদের ইচ্ছা আশা পূরণ হওয়ার পরে যাতে মায়ের কোলে সহি সালামতে ফিরতে পারেন, সেই দোয়া আপনাদের জন্য। জি পরবর্তী কল।
আমার নাম হোসেন উমান, আমি মামা সিং বালুকা থেকে বলছি।
ছোট হোক, বৃদ্ধা হোক এবং নওজোয়ান হোক, যারাই হোক, একসাথে বসে যাতে করে এই মাদানী চ্যানেল দেখতে পাবো। আমরা অনেক চ্যানেল একসাথে বসে দেখতে পারি না, অনেক চ্যানেল রয়েছে, কিন্তু একমাত্র মাদানী চ্যানেলই যা সকলে, ছোট হোক বড় হোক, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে মিলে আমরা মিলেমিশে এক জায়গায় বসে, এক রুমে বসে আমরা দেখতে পারি,
সেটাই হচ্ছে মাদানী চ্যানেল। আমি আমাদের অনুষ্ঠানে ঢোকার পূর্বে নিচের রুমে মাদানী চ্যানেল দেখতেছিলাম, না চলতেছিল, তো সেখানে আমাদের আব্দুল হাবিব ভাইয়ের একটা অনুষ্ঠান চলতেছিল, আমার দেখে খুব ভালো লাগলো। মানে মনে মনে আমি দেখছিলাম যে হজের যে প্র্যাকটিক্যাল, আমি হ্যাঁ একেবারে প্র্যাকটিক্যাল বিষয়গুলো সুন্দর রূপে, সে কিভাবে আমি কাবা শরীফের তাওয়াফ করব, চুমু দেব, তারপরে সাফা মারা সাই করব, শয়তানকে পাথর মারব, একেবারে প্র্যাকটিক্যালি কাবা শরীফের সামনে ওই অ্যানিমেশনের মাধ্যমে সুন্দর আর্ট করে,
থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে করা হয়েছে,
সুন্দর ভাবে করা হয়েছে। আমার মনে হয় কোন যারা হজ করার জন্য যাচ্ছে তারা যদি একবার এটাকে দেখে নেয়,
দেখে না এবং নিজের
দেহানে বসিয়ে নেয়, তাহলে তার জন্য পুরো হজটা আসান হয়ে যাবে। আর মাদানী চ্যানেলের টার্গেটই এটা, যেন প্রত্যেক মুসলমান হজটাকে পরিপূর্ণতার সাথে আদায় করতে পারে, নামাজটাকে পূর্ণতার, অর্থাৎ ইসলামের হুকুম আহকামকে সহজভাবে পরিপূর্ণতার সাথে আদায় করতে পারে,
হজ্জে মাবরুর যাতে করে হাসিল হয়ে যায়। কারণ হজ করাটা বড় কথা নয়, হজ কবুল হওয়াটা হচ্ছে বড় কথা। আমি হজ করলাম কিন্তু হজ্জে মাবরুর হলো না, কবুল হলো না, তাহলে কিভাবে হবে? আমি একটু রফিকুল হারামাইনটা দেখাতে যাচ্ছি, যে রফিকুল হারামাইন আমরা এটা যদি মাকতাবুল মদিনা থেকে নিয়ে নেই, এই কিতাবটি মাকতাবুল মদিনা থেকে যদি নেয়ার সৌভাগ্য হয় আমাদের ইনশাআল্লাহ তাআলা, এটা পড়ার মাধ্যমে আমাদের অনেক কিছু আমরা শিখতে পারবো, জানতে পারবো কিভাবে আমরা হজ পালন করব, কিভাবে ওমরা পালন করবো। রফিকুল হারামাইন, হারামাইন বললে হয় মক্কাতুল মুকাররম আর মদিনাতুল মুনাওয়ারা, রফিক মানে বন্ধু,
মানে রফিকুল হারামাইন দুই হারাম, মক্কা মদিনার বন্ধু,
সুবহানাল্লাহ, সফরের রফিকুল হারামাইন আমরা এটা নিয়ে নেই। আর এর পিছনেই উড়োজাহাজ ভূপাতিত হওয়া, আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকার দোয়াও লেখা রয়েছে ইনশাআল্লাহ, এটা সাথে যদি থাকে তাহলে আমরা এটা দোয়াটা পড়ে নিতে পারবো উড়োজাহাজে বসে।
যারাই যাচ্ছি আমরা সবাই, যারা যদি সম্ভব না হয়, দেশের বিভিন্ন প্রান্তে আছে হয়তোবা এটা সংগ্রহ করা সম্ভব হবে না, তো অনুরোধ জানাবো যে ওয়েবসাইট
রয়েছে www.dawatislami.net, ওখান থেকে আপনি ডাউনলোড করে মোবাইল হোক মোবাইলই হয় এখন অ্যান্ড্রয়েড সেট এর মধ্যে নিয়ে নেন আর পিডিএফ রিডার দিয়ে এটা পড়তে পারবেন। আর এই দোয়াও পাঠ করে নেবেন উড়োজাহাজে ওঠার সময় প্লেনে ওঠার সময়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওহে মদিনার মুসা।